আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়িদিল মুরসালিন আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। রাসূলে কারীম রাউফুর রহিম হুজুর সাল্লাল্লাহু তাআলা সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর দৈনিক 50 বার দুরূদ শরীফ পাঠ করবে, কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির সাথে আমি রাসূল সাল্লাল্লাহু তাআলা সাল্লাম মুসাফা করব। সুবহানাল্লাহ। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখছেন অনুষ্ঠান গাউসে পাক রহমতুল্লাহি তাআলা আলের বংশধারা। আজকেও বরাবরের মতো আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের আবু বক্কর আত্তারি মাদানী ভাই। আবু বক্কর ভাই কেমন আছেন আপনি?
আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে ভালো আছি, আপনি কেমন আছেন?
আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দয়ে ভালো আছি। আবু বক্কর ভাই, তো আজকে আমরা গৌসে পাক রহমতুল্লাহি তাআলার পবিত্র বংশধারার কোন আলোকিত ব্যক্তিকে নিয়ে আলোচনা করব আপনি শুনিয়ে দিন।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ তাআলা দয়া করেছেন, এখানে গাউসে পাক রহমতুল্লাহ তাআলাই ওনার বংশ নিয়ে আলোচনা অথবা ওনার বংশ নিয়ে আমরা চর্চা করার কথাবার্তা বলার, এজন্য আলহামদুলিল্লাহ। আর আজকে ইনশাল্লাহ আমরা গাউসে পাক রহমতুল্লাহ তাআলার সম্মানিতা স্ত্রীগণ যারা ছিলেন ওনাদেরকে নিয়ে এবং ওনাদের সন্তানেরা কেমন ছিলেন এ বিষয়ে আমরা কিছু জানবো, শুনবো ইনশাআল্লাহ। তো শুরুতে যাচ্ছি গাউসে পাক রহমতুল্লাহি তাআলার ওনার স্ত্রীগণ, সম্মানিতা স্ত্রীগণ কেমন ছিলেন। আসলে বাস্তবে রিফাত ভাই, আমাদের সমাজেও যারা ছেলে হয়ে জন্ম নিয়েছেন, পুরুষ হয়ে যারা জন্ম নিয়েছেন, প্রত্যেক পুরুষই বিবাহে আবদ্ধ হয়। প্রত্যেক পুরুষকেই তার যদি হায়াতে থাকে, আল্লাহ তাআলার পক্ষ হতে তার যদি তাকদিরে লেখা থাকে, তাহলে তার অবশ্যই বিয়ে হয়, তার বিয়ের কার্যক্রমগুলো হয়, তা এগুলো সারা যায়। তো এখন কথা হচ্ছে যে গাউসে পাক রহমতুল্লাহ তাআলাই উনি একজন আল্লাহ তাআলার ওলি ছিলেন, অন্যান্য আল্লাহর ওলিরাও বিয়ে শাদী করেছেন। কিন্তু অবাক করার বিষয় হলো আমাদের দেশে আমাদের বাংলার সম্রাট যিনি শাহজালাল ইয়ামেনী রহমতুল্লাহ তাআলাই, উনাকে মুজাররাদ ইয়ামেনী বলা হয়।
মুজাররাদ ইয়ামেনী,
জি, মুজাররাদ ইয়ামিনী এজন্যে বলা হয় যে ইয়ামেন থেকে উনি এসেছেন। আর মুজাররাদ মানে বলা হয় যে বিয়ে শাদী করেননি,
অর্থাৎ বিয়ে যারা করেননি তাদেরকে মুজাররাদ বলা হয়।
আসলে আরবিতে মুজাররাদ হারফে ইল্লাত ছাড়া যে শব্দটা থাকে ওইটাকে মুজাররাদ বলে। যেমন হরফে ইল্লাত হচ্ছে আলিফ ওয়াও ইয়া, একটা শব্দের মাঝে, একটা শব্দের মাঝে যদি আলিফ ওয়াও ইয়া না থাকে ওই শব্দকে বলা হয় মুজাররাদ, আর এগুলোকে বলা হয় হরফে ইল্লাত। আর ওইটা অন্য দিক দিয়ে অন্য ক্ষেত্রে বলা হয় মুজাররাদ ইয়ামিনী, উনি স্ত্রী পুত্র ছাড়া ছিলেন, উনি বিয়ে করেননি, ওনার স্ত্রীগণও ছিলেন না, ওনার সন্তানও ছিলেন না। যাই হোক, তো ওইটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ হতে ওনার এটা ওনারও একটা ব্যক্তিত্ব কামালিয়াত অথবা ওনার একটা কারামত বলতে হবে,
আল্লাহ তাআলার পক্ষ থেকে ওনার জন্য একটা ফয়সালা,
জি, ওনার জন্য একটা ফয়সালা বলতে হবে। তো আমরা আজকে ইনশাআল্লাহ শুনব গাউসে পাক রহমতুল্লাহ তাআলার সম্মানিত স্ত্রীগণ ওনারা কেমন ছিলেন বা উনি কিভাবে বিয়ে করলেন অথবা ওনার স্ত্রীগণদের আদর্শ চরিত্র কেমন ছিল, এটাও আমরা জানবো ইনশাআল্লাহ। সর্বপ্রথম আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে গাউসে পাক রহমতুল্লাহ তাআলাকে এক ব্যক্তি প্রশ্ন করলো যে হুজুর আপনার বারগাহে আমার একটি প্রশ্ন, মেহরবানি করে এই প্রশ্নের উত্তর দিবেন। গাউসে পাক রহমতুল্লাহ তাআলাকে ওই ব্যক্তি প্রশ্ন করলো, উনি অনুমতি দিলেন, ওই ব্যক্তি প্রশ্ন করলো। তখন গাউসে পাক রহমতুল্লাহ তাআলাই বললেন যে আসলে আমি বিয়ে করতাম না। সুবহানাল্লাহ,
সুবহানাল্লাহ। অর্থাৎ ওই ব্যক্তি বলল যে আপনার বারগাহে আমার একটা প্রশ্ন আছে বা আমার একটা আরজি আছে,
জি,
সাথে সাথে গাউসে পাক রহমতুল্লাহ তাআলার প্রতিউত্তর এটা ছিল যে আমি বিয়ে করব না।
হ্যাঁ, বিয়ে করব না বলতে ওনার মানে বিয়ে করার এরকম মন মানসিকতাও ছিল না, শুধু আল্লাহ তাআলার ইবাদত, রিয়াজত, রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত প্রতিষ্ঠার লক্ষ্যে, দীন ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে উনি শুধু কাজ করে গেছেন, দীন ইসলামের খিদমতে সারা জীবন অতিবাহিত করে দিয়েছেন। ওই ব্যক্তি প্রশ্ন যখন করলো যে হুজুর আপনি বিয়ে কেন করলেন, তো গাউসে পাক রহমাতুল্লাহি তাআলা এই তদুত্তরে বললেন যে আসলে আমি বিয়ে করতাম না, কিন্তু সুবহানাল্লাহ দেখেন আসলে এটা অনেক বড় সৌভাগ্যের বিষয় যে আমার গাউসে পাক রহমাতুল্লাহি তাআলা যে বংশধারা অনুযায়ী এই দুনিয়ার মাঝে আগমন করেছেন, সেই বংশের যিনি সম্রাট, সেই বংশের সুলতান, সেই বংশের যিনি সরদার রাসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে স্বপ্নে এসে বলছেন,
আল্লাহ আল্লাহ আল্লাহ,
গাউসে পাক রহমাতুল্লাহি তাআলা উনি ইলমে দিন চর্চা, ইলমে দিন শিক্ষার কাজে, দিন ইসলামের পথ প্রচারের কাজে উনি ব্যস্ত ছিলেন, বিয়ে করার ওনার মন মাইন্ড ছিল না। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে এসে ওনাকে বলে গেলেন যে আব্দুল কাদির তুমি বিয়ে কর।
আল্লাহ, অর্থাৎ আমার গৌসে পাক রহমতুল্লাহি তাআলার স্বপ্নের মধ্যে আমার আকাশ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম তাশরিফ পারলেন এবং বিয়ের জন্য হুকুম করলেন, সেজন্যই বিয়ে করা।
জি,
আর না হয় আল্লাহর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা সাল্লামের সন্তুষ্টির জন্য নিজের জীবনকে সঁপে দিয়েছে।
জি জি, আসলে ওনারা নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন ইসলামের কাজে। এটা না যে বিয়ে করলে মানে ওনারা বিভিন্ন মুসিবত, আমাদের বর্তমানে পারিবারিক, সামাজিক বিভিন্ন ধরনের যে সমস্যাগুলো রয়েছে ওনারা যে ওই ধরনের সমস্যায় পড়ে যাবেন তা না, কিন্তু ওনারা ইসলামের কাজে ব্যস্ত ছিলেন।
জি জি,
আজকে তো আসলে আমাদের সমাজে আমরা নিজেরা নিজের চাকরি নিয়ে ব্যস্ত, নিজের ব্যবসা নিয়ে ব্যস্ত, নিজের পরিবার নিয়ে ব্যস্ত, নিজের সমাজ রাষ্ট্র নিয়ে ব্যস্ত, কিন্তু আল্লাহ তাআলার ওলি ওনারা, ওনাদের জীবনী থেকে আমরা জানতে পারি যে ওনারা দীন ইসলামের কাজ নিয়ে ব্যস্ত ছিলেন। ইলমে দিন, কোরআনের বাণী, হাদিসের বাণী প্রত্যেক ঘরে ঘরে যেন পৌঁছে যায়, রাসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়ত, ইলমে শরীয়ত, ইলমে তরিকত, ইলমে মারিফত, এগুলো যেন মানুষের ধারে ধারে পৌঁছে যায়, সেই লক্ষ্যে ওনারা সেই কাজ করে যেতেন। আর ওই কাজে ব্যস্ত থাকার কারণে উনি বিয়ে করেননি, আর ওই রকম মন মাইন্ডও ছিল না। কিন্তু দুজাহানের বাদশাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে এসে ওনাকে বলে গেলেন যে আব্দুল কাদের তুমি বিয়ে করো।
আবু বকর ভাই, আজকে দেখা যায় যে আমি মাদানী চ্যানেলের দর্শকদেরকে উদ্দেশ্য করে বলবো, দেখেন প্রিয় ইসলামী ভাই, আজকেও আমরা ব্যস্ত আছি, হয়তো আজকে আমাদের ব্যস্ততা আমরা কিভাবে একটা বড় বাড়ি করব এই নিয়ে, আজকে আমাদের ব্যস্ততা আমরা কিভাবে কয়েকটা গাড়ি আমাদের হয়ে যাবে এই নিয়ে আমরা আজকে ব্যস্ত আছি, কিভাবে আমি বেশি থেকে বেশি পরিমাণে টাকা ইনকাম করব এই নিয়ে। কিন্তু আল্লাহর ওলি যারা ছিলেন তাদেরও ব্যস্ততা ছিল, তবে তাদের ব্যস্ততা ছিল কিভাবে আল্লাহ আল্লাহ রাসূলকে সন্তুষ্টি করা যায়, কিভাবে আল্লাহ তাআলার রাহে নিজের জীবনকে কুরবান করা যায়, সেই ব্যাপারে তাদের ব্যস্ত ছিল।
জি
জি, আবুবকর,
অবশ্যই আসলে ওনারা নিজের জীবনকে অতিবাহিত করেছেন আল আমরু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, ওনারা সৎ কাজের আদেশ, অসৎ কাজের বাধা, এই কাজে নিজের জীবনকে অতিবাহিত করেছেন। কিন্তু আজকে দেখুন না, আসলে বাস্তবে মাদানী চ্যানেলের দর্শকবৃন্দরা, আসলে বাস্তব আমরা নিজেরা যদি খেয়াল করি, আমার আপনার আমাদের পরিবারে কিন্তু এখনও পর্যন্ত সবাই, আপনার আমার পরিবারে দশজন সদস্য মেম্বার যদি থাকেন, দশজনের মাঝে কজন নামাজি আমাদের ফ্যামিলির মাঝে, আমরা দূরে যাই না,
দূরে যাই না আমার পরিবারের মধ্যে,
আগে আমাকে নিজের। আর দাওয়াতে ইসলামীর মাদানী উদ্দেশ্য হচ্ছে আমাকে নিজের সেলফ কারেকশন, সর্বপ্রথম নিজের সংশোধন, নিজের সংশোধন যদি হয়ে যায় তখন আমি আমার নিজের পরিবারে অ্যাপ্লাই করব, আমি আমার নিজের সংশোধন করব, আমার নিজের সংশোধনের সাথে সাথে আমি আমার পরিবার, আমি আমার ফ্যামিলি সদস্য যারা রয়েছেন ওনাদেরকে কীভাবে সংশোধন করা যায়, ওনাকে রাহে হাকের দিকে কীভাবে আহ্বান করা যায়, ওনাদেরকে কীভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসারী বানানো যায়, ওই চিন্তাধারা রাখতে হবে। কিন্তু আজকে আমাদের চিন্তাধারা হয়ে গিয়েছে যে আমার পরিবারের কে কার চাইতে কত টাকার মালিক হতে পারেন, কে কার চাইতে কত বেশি টাকা পয়সা অর্থের মালিক হতে পারেন, এই চিন্তাধারা আমাদের মাঝে চলে এসেছে। যাই হোক, তা বলার উদ্দেশ্য ছিল গাউসে পাক রহমাতুল্লাহি তাআলার স্ত্রীগণ ওনাদেরকে নিয়ে। তো গাউসে পাক রহমাতুল্লাহি তাআলাই উনি তো বিয়ে করার ওনার মন মাইন্ড এরকম ছিল না, কিন্তু রাসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে এসে ওনাকে বললেন বিয়ে করার জন্য, শাদি করার জন্য, সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর ওলিরা সেই খুশি আনন্দের মাঝে, বিলাসিতার মাঝে ওনারা ছিলেন না।
জি জি,
ওনাদের কাজ ছিল, টার্গেট ছিল, ওনাদের নিয়ত ছিল রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া ইসলামের এই ফুলকে সারা দুনিয়ায় ফুটিয়ে দেওয়া। এটাই ওনাদের চিন্তাধারা এবং ইচ্ছা ছিল। তো এরপরে কী হলো, গাউসে পাক রহমাতুল্লাহি তাআলা আলাইকে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হুকুম দিলেন, উনি একটি বিয়ে করলেন। বিয়ে করার পর ওনার সন্তান হলো। এরপর উনি আবার রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত আদায়ের লক্ষ্যে উনি আরেকটি বিয়ে করলেন, দুইটা। এরপরে কিছুদিন পরে উনি আরেকটি বিয়ে করলেন, তিনটা হলো। এরপর আবার আরেকটি বিয়ে করে চারটি বিয়ে উনি করেছেন। গাউসে পাক রহমাতুল্লাহি তাআলা আলাইহি যখন প্রশ্ন করা হলো যে হুজুর আপনি চারটি বিয়ে কেন করলেন, তদুত্তরে তিনি বললেন যে চারটি বিয়ে করার রহস্য হচ্ছে এটাই, যাতে করে আমার যে আল আওলাদ যারা আসবে তাদের মাধ্যমে যাতে করে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের প্রচার প্রসার, দীন ইসলামের খিদমত যেন বেশি করে দেওয়া যায়, এজন্য তিনি চারটি বিয়ে করলেন।
দেখেন কেমন নিয়ত, যে আমি চারটা বিয়ে করেছি এই জন্য যে আমার যত আওলাদ আসবে এর মাধ্যমে যেন রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের সংখ্যা বৃদ্ধি পেয়ে যায়।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাও আবার গাউসে পাক রহমাতুল্লাহি তাআলা আলাইহির জীবনীতে এটাও পাওয়া যায় যে বাহাজাতুল আসরার যে কিতাব রয়েছে, ওই কিতাবের মাঝে ওনার স্ত্রীগণদেরকে নিয়ে পুরো ওনার বংশের ডিটেল ওখানে আলোচনা রয়েছে। তো ওই কিতাবের মাঝে এরকমও পাওয়া যায় যে গাউসে পাক রহমাতুল্লাহি তাআলার সম্মানিতা স্ত্রীগণ যারা ছিলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, আজকে আমাদের সমাজেও দেখেন না, কারো আমাদের সমাজের মাঝেও কারো একজন দুজন স্ত্রী থাকে, কারো দুজন স্ত্রী রয়েছে বাংলার দেশের মাঝে, কিন্তু কোনো ফ্যামিলিতে শান্তি নাই,
এক স্ত্রী আরেক স্ত্রীকে দেখতে পারে না।
হ্যাঁ, এক স্ত্রী আরেক স্ত্রীকে দেখতে পারে না, এক স্ত্রী আরেক স্ত্রীর গীবত চুগলখুরি তার স্বামীর কাছে বলে বেড়ায়।
মানে কে স্বামীর কাছে ভালো হবে সেটার প্রতিযোগিতা চলছে।
হ্যাঁ, এটার প্রতিযোগিতা চলছে। কিন্তু না, শরীয়তের মাঝে তো চারটি বিয়ে করা জায়েজ, জায়েজ বিধায় তো আল্লাহ তাআলা এই হুকুম দিয়েছেন।
জি জি,
এই হুকুম দিয়েছেন বিদায় জায়েজ হয়েছে। তো এখন হ্যাঁ, আবার পুরুষদেরকে বলবো, আমার ইসলামী ভাইয়েরা, আপনার মনে চাইছে আপনি শরীয়তের হুকুম পালন করবেন, আপনি কোরআনের আহকাম বিধান কোরআনের হুকুম মানবেন, আপনি চারটি বিয়ে করবেন। আগে তো খেয়াল করতে হবে যে এই চারটি বা দুইটি বিয়ে করার পরে আমি এই দুজনকে সুন্দরভাবে বরণ পোষণ করাতে পারবো কি না।
অর্থাৎ কন্ডিশন হচ্ছে আমাকে সুন্দরভাবে ভরণ পোষণের দায়িত্ব নিতে হবে।
জি জি,
মাদারিন চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা শুনছেন, আবু বকর ভাই সুন্দর করে বলে গেল যে আমরা পুরুষ যারা রয়েছি, যদি আমাদের এইরকম ইচ্ছাই জাগে যে আমি দুটা বিয়ে করব, তখন আমাকে সর্বপ্রথম খেয়াল রাখতে হবে এটাই, যেন আমি আমার যতগুলো স্ত্রী থাকবে তাদেরকে যেন সম পরিমাণ অধিকারে অধিকার দিতে পারি, সেই চিন্তা আমাদের করতে হবে। জি আবু বকর ভাই,
এই যেমন কুরআনুল কারিমের মাঝে এরকম বলা হয়েছে যে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, যে তোমাদের যাকে পছন্দ হয় তোমরা তাকে বিয়ে করো। হ্যাঁ, তোমরা এই দুইটা করতে পারো, তিনটা করতে পারো, চারটাও করতে পারো। তোমরা যদি এই বিষয়ের প্রতি ভয় রাখো, খেয়াল করবেন আসলে আল্লাহ তাআলা কি বলতেছেন, দেখেন এটা বান্দাদের উদ্দেশ্যে বলা হচ্ছে যে তোমাদের যদি এরকম ধারণা থাকে, তোমাদের মনে যদি এরকম ভয় থাকে যে আমি দুইটি বিয়ে করে ভরণ পোষণ করতে পারবো না, ফাওয়াহিদাতান, তাহলে একটাই যথেষ্ট।
জি জি, আল্লাহ,
আসলে সেটা আমাদের যুব সমাজ, আমাদের ব্যক্তি সমাজ যারা রয়েছেন আপনাদেরকে বলবো যে আপনি এই বর্তমান সময়ে বর্তমান সিচুয়েশনে আপনি আমি আমরা দুটি বিয়ে করে আসলে আল্লাহর ওলিদের মতো পরিচালনা করা আমাদের পক্ষে সম্ভব না। আর আমাদের মাঝে ওই রকম অ্যাবিলিটি, ওই রকম আল্লাহ তাআলার পক্ষ থেকে যে একটা দয়া এবং আল্লাহর ওলিদের যেরকম একটা কারামত, অলৌকিক পাওয়ার ছিল, ওই রকম অলৌকিক পাওয়ার ক্ষমতা আমাদের মাঝে নাই যে আমরা আমাদের স্ত্রীগণকে ওই রকম চালাতে পারবো। তবে হ্যাঁ, বাস একটাতেই যেন আমরা
সন্তুষ্ট
থাকি ইনশাআল্লাহ। তো বলার ছিল গাউসে পাক রহমাতুল্লাহি তাআলার স্ত্রীগণদেরকে নিয়ে। এরকম পাওয়া যায় যে গাউসে পাক রহমাতুল্লাহি তাআলার একজন বড় ছেলে উনি বলেন যে আমার আম্মা এমন ছিলেন, সুবহানাল্লাহ। দেখুন না, আসলেই বাস্তব যে আমাদের সমাজেও, আমাদের সমাজেও একজন ছেলে অথবা মেয়ের মুখে শুনে যায় আমার বাবা এরকম, আমার মা এরকম ছিলেন, সুবহানাল্লাহ। তো গাউসে পাক রহমাতুল্লাহি তাআলার ছেলে উনি বললেন যে আমার আম্মা, যান উনি এমন একজন গুণান্বিত রমণী ছিলেন, এমন একজন গুণান্বিত মহিলা ছিলেন, এমন একজন গুণান্বিত মা ছিলেন যে আমার মা যখন কোনো অন্ধকারাচ্ছন্ন জায়গায় যেতেন, যে জায়গার মাঝে আলো নেই, অন্ধকার, ওখানে গেলে অটোমেটিক আল্লাহ তাআলার পক্ষ হতে কুদরতিভাবে ওখানে আলো জ্বলে উঠত।
সুবহানাল্লাহ,
সুবহানাল্লাহ,
সুবহানাল্লাহ।
ছেলে তার মায়ের শান বয়ান করছে,
বয়ান করছে যে আমার মা যদি কোনো অন্ধকার ঘরের মধ্যে যেত, অন্ধকার ঘর আলোকিত হয়ে যেত।
সুবহানাল্লাহ।
মানে আমার গোসে পাক রাহমাতুল্লাহি তাআলার বিবিগণের কি শান! আল্লাহ,
সুবহানাল্লাহ। তা আসলে বাস্তব আমার মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যে গাউসে পাক রহমাতুল্লাহ তাআলার স্ত্রী বলে ওনার এরকম পাওয়ার ছিল, ওনার ক্ষমতা ছিল, উনি আল্লাহ তাআলার প্রিয় হতে পেরেছেন, এটা বললে কিন্তু আসলে ভুল হবে। আমাদেরকে চিন্তাধারা করতে হবে, আপনি যেরকম একজন নারী, আপনি যেরকম একজন মেয়ে, আপনি যেরকম একজন মা সমাজের ব্যক্তি, আপনি যেরকম একজন রমণী, ওই রকম একজন নারী, একজন মেয়ে, একজন মহিলা ছিলেন গাউসে পাক রহমাতুল্লাহ তাআলার সম্মানিত স্ত্রীগণ। ওনারা আল্লাহ তাআলার ভয়ে সবসময় ভীত থাকতেন। ওনাদের যুগে, আসলে এই বর্তমান জামানায় ফেসবুক, ইউটিউব, ইন্টারনেট, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, বিভিন্ন ছড়াছড়ি, বিভিন্ন মাধ্যমে মানুষের বিভিন্ন প্রচার, বিভিন্ন ভাইরাল, বিভিন্ন কিছু ভাইরাল হয়,
গুনাহের কাজ সংগঠিত,
জি, গুনাহের কাজ সংগঠিত হচ্ছে, ইভেন কি নেকির কাজও হচ্ছে। শুধু গুনাহই যে হচ্ছে তা না, নেকির কাজও হচ্ছে। কিন্তু আমরা যদি পরিসংখ্যানের দিকে যাই, আমরা যদি বাস্তবিক বিষয়টা আমরা যদি ফলো করি, তাহলে দেখা যাবে যে সোশ্যাল মিডিয়ার যুগে নেকির চাইতে গুনাহটা বেশি হচ্ছে। আর আল্লাহর ওলিদের যুগে, গাউসে পাক রহমাতুল্লাহ তাআলার যুগে, ওনার স্ত্রীগণদের যুগে এরকম অ্যান্ড্রয়েড মোবাইলও ছিল না, এরকম সোশ্যাল মিডিয়াও ছিল না, এরকম ধরনের কালচারও ছিল না,
ছিল না, জি জি।
এজন্যে তারা আল্লাহর বলিও হতে পেরেছেন।
যেই যেই কাজের মধ্যে গুণা বেশি বেশি সংগঠিত হচ্ছে এখন বর্তমান সমাজে, সেই কাজগুলো তখন ছিল না, সেই মাধ্যমগুলো, মিডিয়াগুলো তখন ছিল
না। ওই সময় এই মিডিয়া, এই সোশ্যাল মিডিয়ার যুগ, এই ব্যবস্থাপনা, এরকম দ্রুত ব্যবস্থাপনা এগুলো ছিল না। তো যাই হোক, আমার প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসলেই বাস্তব যে আপনি একজন মহিলা হতে পারেন, নারী হতে পারেন, আপনি একজন পুরুষ হতে পারেন, হ্যাঁ, আপনাকে, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এরকম ক্ষমতা দিয়েছেন যে আপনি আমিও আল্লাহ তাআলার ইবাদত করে, আল্লাহ রাসূলের সুন্নতের অনুসরণ করে, নিজের মাঝে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে বাস্তবায়ন করে আল্লাহ আল্লাহর রাসূলকে আমরাও খুশি করতে পারি। এই সুযোগ কিন্তু, এই চান্স কিন্তু আমাদের আছে,
এখনো আছে,
হ্যাঁ। তবে হ্যাঁ, আমরা যদি ভাবি কি কঠিন জমানায় এসে পড়লাম, কি কঠিন একটা বাস্তবতার সম্মুখীন হতে হচ্ছে আমাদেরকে, না, বর্তমান যুগে আল্লাহর ওলি হওয়া খুবই সহজ,
সহজ, জি জি জি,
আল্লাহর ওলি হওয়া বর্তমান যুগে খুবই সহজ। আর সেটা হচ্ছে আপনি সোশ্যাল মিডিয়ার ব্যবহার ছেড়ে দেন, খারাপ ব্যবহার,
জি জি জি,
সোশ্যাল মিডিয়ার খারাপ ব্যবহার যদি আমরা ছেড়ে দিই, আমরা যদি আমাদের খারাপ বন্ধুদের সংস্পর্শ, আমরা যদি আমাদের খারাপ দিকটা আমরা নিজের কাছ থেকে ডিলিট করে দিই, ফরম্যাট করে দিই, তাহলে ইনশাল্লাহ সম্ভব আপনি একজন আল্লাহর ওলি হতে পারবেন।
তো আবু বকর ভাই আমাদেরকে এটাই বুঝাতে চাচ্ছেন যে এখন অনেকে এটা মানে দায় সারা নিয়ে নেয় এরকম, যে যুগটাই এরকম, মানে গুণা হচ্ছে তো বলতেছে যুগটাই তো এরকম, তো এরকম দায় সারা কোনো কথাই হবে না, কেননা এই যুগেও আল্লাহর ওলি হওয়া সম্ভব, এই যুগেও যে খারাপ দিকগুলো আছে আমি সেই খারাপ দিকগুলোকে বর্জন করে আল্লাহ তাআলার দেওয়া সঠিক রাস্তায় নিজেকে পরিচালনা করা সম্ভব এবং সহজ।
সুবহানাল্লাহ। এরপরে হচ্ছে মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ যারা রয়েছেন, আপনাদের জন্য, আমাদের সকলের জন্য একটা মেসেজ, সেটা হচ্ছে গাউসে পাক রহমাতুল্লাহ তাআলার বিবিগণ, সম্মানিত স্ত্রীগণ যারা ছিলেন, ওনারা পরিবারও দেখতেন এবং আল্লাহ তাআলার ইবাদতও করতেন। ওনাদের জীবনীতে পাওয়া যায় গাউসে পাক রহমাতুল্লাহ তাআলার সম্মানিত স্ত্রীগণ ওনারা কোনো সময় নামাজ কাজা করেননি।
আল্লাহ,
আমাদের মা বোনদের এখন কী অভ্যাস, অভ্যাস হচ্ছে যে চুলায় রান্না চলতেছে, চুলায় তরকারি, ভাত, রুটি, কোনো কিছু রাখা, ওইদিকে নামাজে মুয়াজ্জিন সাহেব বলে দিয়েছেন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজ এবং কল্যাণের জন্য মুয়াজিন সাহেব বলছেন, এদিকে আওয়াজ আসছে। আরেকটা বিষয়, আমাদের বাংলাদেশের মাঝে আলহামদুলিল্লাহ একটা সুন্দর এই প্রথা যে যখনই আজান শুরু হয় আমাদের মা বোনেরা মাথার মাঝে কাপড় দিয়ে
ঘুমটা দেন।
কিন্তু আমি বলবো, আমি আপনাদেরকে বলবো, আমার মা বোনেরা যারা শুনছেন, শুধু আজানের সময় নয়, আপনাকে আজানের সময় যেইভাবে আদব ওয়ালি হতে হবে, আপনাকে যেইভাবে আজানের সম্মানার্থে মাথায় কাপড় রাখতে হবে, অনুরূপভাবে আপনি ঘরে থাকেন কিংবা বাহিরে, আপনি যেখানেই যাবেন আপনার পরিবারের মানুষের সাথে অথবা ঘরে বাইরে যেখানে আপনি থাকেন, আপনার পর্দা, আপনার চুল, আপনার বডি, আপনার ফেস যেন অন্য কোনো পুরুষ না দেখতে পারে সেই বিষয়ে সচেতন থাকতে,
সেই চিন্তাই করতে হবে সর্বদা।
তো বলার ছিল গাউসে পাক রহমাতুল্লাহি তাআলার সম্মানিত স্ত্রীগণদের ইবাদত কেমন ছিল। আজকে তো আমাদের সমাজেও হয়তো এমনও কোনো মা বোন স্ক্রিনে বসে রয়েছেন, কারো না কারো স্ত্রী, কারো না কারো মা, কারো না কারো বোন। তো আমি বলবো যে আমরা দেখি যে আমাদের সলফে সালিহীন যারা ছিলেন, আল্লাহর ওলিরা যারা ছিলেন, আল্লাহর ওলিয়া মহিলা, আল্লাহর ওলিয়া যারা, রাবিয়া বসরিয়া সুবহানাল্লাহ, উনিও কত বড় একজন আল্লাহর ওলিয়া ছিলেন। এরকম করে গাউসে পাক রহমাতুল্লাহি তাআলার সম্মানিত স্ত্রীগণ যারা ছিলেন, উনারা এক একজন আল্লাহ তাআলার প্রিয় বান্দী ছিলেন, ওলিয়া ছিলেন। তো উনাদের জীবনীতে পাওয়া যায় যে উনারা ঘরের কাজও করতেন, কিন্তু সুবহানাল্লাহ চারজনে উনারা নিজের আপন বোনের মতো মিলে মিশে কাজ করতেন,
যেটা বর্তমান সমাজে রেয়ার একদম।
জি,
যে একজন, আমি যদি এইভাবে চিন্তা করি যে একজন পুরুষের চারটা স্ত্রী এবং চারটা স্ত্রী একসাথে মিলেমিশে খুব সুন্দরভাবে চলতেছে, এটা একদম রেয়ার, বর্তমান সমাজে দেখা যাবে নাই বললেই চলে। তো প্রিয় ইসলামী ভাইরা, এটি হচ্ছে আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত আল্লাহর ওলিদের শান, যে আমার গৌসে পাক রহমাতুল্লাহি তাআলার চারজন বিবি ছিলেন, এবং চারজন বিবির মধ্যে কখনো কোনো বিবাদ বাঁধেনি, কখনো কোনো ঝগড়া হয়নি, কখনো কোনো মনমালিন্যের কারণ হয়ে দাঁড়ায়নি একজন আরেকজনের। তো আমাদেরকেও এভাবে চলতে হবে। আমার যে মা বোনেরা দেখছেন, আমি বলবো আমাদেরকে নিজেকে এইভাবে সংগঠিত করতে হবে, তাদের দেখানো পথ এবং পদাঙ্ক অনুসরণ করে আমাদেরকে চলতে হবে ইনশাআল্লাহ।
জি জি, বলছিলাম রিফাত ভাই, আরেকটি খুবই একটি সুন্দর একটি বিষয়,
জি জি,
যেটা আমাদের অনেকের ঘরে দুজন বোন থাকেন, চারজন বোন থাকেন, পাঁচজন বোনও থাকেন একই সাথে।
জি,
বোন বোনের মাঝে সুসম্পর্ক থাকে, এতে কোনো কারো দ্বিমত হবে না।
জি,
বোনের বোনদের মাঝে সুসম্পর্ক, ভালো সম্পর্ক থাকে, কিন্তু একই ফ্যামিলিতে দুই স্ত্রী থাকলে, এক ব্যক্তির দুই স্ত্রী থাকলে তারা বোনের মতো থাকতে পারে না,
বোনের মতো আচরণ করতে পারে,
আচরণ করতে পারে না,
কিন্তু দুই মেরুর হয়ে যায়।
জি, কিন্তু মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনাদের জন্য মেসেজ, আপনাদের জন্য সংবাদ, সেটা হচ্ছে আমার গাউসে পাক রহমাতুল্লাহি তাআলার সম্মানিত স্ত্রীগণ, ওনারা কেমন চলাফেরা করেছেন, ওনাদের মাঝে কেমন একটা সুন্দর একটা ভ্রাতৃত্ব বোধ ছিল, ওনাদের মাঝে কেমন একটা সুন্দর সহনশীলতা ছিল, ওনাদের মাঝে কেমন একটা সুন্দর আদর্শ ছিল। আসলে ওনাদের আদর্শকে, ওনাদের পদাঙ্ককে যদি আমরা ফলো করি, তাহলেই কিন্তু ইনশাআল্লাহ আমরা আল্লাহ আল্লাহ রাসুলের পথ পেয়ে যাব।
আবু বকর ভাই, আসলে আপনি যেটা বলছেন যে ওনারা চারজন ছিল কিন্তু চারজনের মধ্যে বিবাদ হয়নি, কিন্তু আমরা আজকে একই ঘরে যদি দুজন স্ত্রী থাকে তো আমরা বোনের মতো দেখতে পারি না। আমার মনে হয় এই বিষয়টা এই কারণে হয় যে আমাদের বর্তমান সমাজে যে স্ত্রীরা রয়েছে তারা চিন্তা করতেছে, আমার স্বামী কাকে বেশি মহব্বত করতেছে, আমার স্বামী আমার জন্য কী রেখে যাচ্ছে আর ওই স্ত্রীর জন্য কী রেখে যাচ্ছে। কিন্তু তাদের তো এরকম চিন্তা ছিল না, তাদের চিন্তা ছিল যে আমার স্বামী কয়টা বিয়ে করছে সেটাও আমার দেখার বিষয় না, আমি কি আমার আল্লাহকে সন্তুষ্ট করতে পারছি কিনা, আমি কি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সন্তুষ্ট করতে পারছি কিনা, তাদের চিন্তা ছিল ওইটা। চিন্তা যখন ওইটা মুখ্য হয়ে যায় তো এই বিষয়গুলো গৌণ হয়ে যায়, এগুলো কেউ কাউন্ট করবে না।
জি জি,
এই জন্যই তাদের মধ্যে শান্তি ছিল, ভ্রাতৃত্ব ছিল।
জি জি, সুবহানাল্লাহ। বাস্তবই ওনাদের ওনাদের লক্ষ্য উদ্দেশ্য ছিল যে স্বামীকে রাজি খুশি করা, তা না। হ্যাঁ, আমার আল্লাহকে যদি আমি রাজি করি, আমার রাসূলকে যদি আমি খুশি করি, তাহলে আমার স্বামীও খুশি হয়ে
অটোমেটিকলি হয়ে যাবে।
কেন? স্বামীরও মন মাইন্ড ওই রকম থাকতে হবে, স্বামীরও ওই রকম চিন্তাধারা থাকতে হবে। তো বলার ছিল রিফাত ভাই যে গাউসে পাক রহমাতুল্লাহি তাআলার যে সম্মানিত স্ত্রীগণ ছিলেন, ওনাদের নিজেদের মাঝে কেমন মহাব্বত ছিল, আসলে এটা একটু না বললে হয় না, যে গাউসে পাক রহমাতুল্লাহি তাআলার স্ত্রীগণ যারা ছিলেন, ওজুর জন্য খেয়াল করবেন, আগে, এখন তো আমাদের প্রত্যেকের ঘরে শাওয়ার, মোটর সিস্টেম, কারেন্ট, বিভিন্ন বৈদ্যুতিক যান্ত্রিকভাবে আমরা পানি উত্তোলন করি, কিন্তু আগে এরকম সিস্টেম ছিল না।
এখন তো পানি
অ্যাভেলেবল, এখন মোটরের চাপ দিলে পানি চলে আসে। আগে কুয়ার মাঝে বালতি ফেলতে হইতো, দড়ি দিয়ে নিচে নামাইতে হইতো, আবার উপরে উঠাইলে পানি আসতো,
একটা প্রসেসিং ছিল এটা।
ওই সময় গাউসে পাক রহমাতুল্লাহ তাআলার যে সম্মানিত স্ত্রীগণ ছিলেন, ওনারা একজন আরেকজনকে ওযু করার জন্য পানি নিয়ে দিতেন।
আল্লাহ, সুবহানাল্লাহ, কেমন ভ্রাতৃত্ব ছিল, কেমন বন্ধন ছিল তাদের মধ্যে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখেন একটু চিন্তা করে দেখেন যে একজন স্ত্রী আরেকজন স্ত্রীর কষ্ট যেন না হয়ে যায় সেজন্য অজুর পানি তুলে দিতেন, অজুর পানি উত্তোলন করে দিতেন। আর আজকে আমাদের সমাজে কি দেখা যায়, ইসলামী ভাইরা, হ্যাঁ এটা সম্ভব হয়েছে আমার গৌসে পাক রহমতুল্লাহি তাআলার স্ত্রী পরে। তো আমরাও তো তাদেরকে অনুসরণ করার কথা, আমরাও তো তাদের মতো করে নিজের জীবনকে পরিচালনা করার কথা। তো আজকে আমরা অনেক কিছু শ্রবণ করলাম আমার গৌসে পাক রহমতুল্লাহি তাআলার সম্মানিত বিবিগণ সম্পর্কে। আমরা যতই শুনতেছি অত বেশি মজা লাগতেছে, কিন্তু আমাদের সময়ের দিকে লক্ষ্য রেখে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে। প্রিয় ইসলামী ভাইরা, আবারও দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেলের সঙ্গেই থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।